আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রতিদিন এক একটি বিষয়ের উপর আমাদের আলোচনা থাকে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমাদের সাথে রয়েছেন দাওয়াত ইসলাম বিজ্ঞ মোবাল্লিক, সাথে সাথে ইনশাআল্লাহ এই সমাজ ব্যবস্থায় কিভাবে আমাদেরকে দৈনন্দিন জীবন যাপন করতে হবে তদ বিষয়ে আমাদের নিকুলো ইনশাআল্লাহ আজওয়াজাল আরজ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আজওয়াজাল। শুরু করছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পাক দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কিয়ো ইসলামী ভাইরা এবং মাদ্রাসার দর্শকবৃন্দ, শুরু করি আমাদের আজকের আয়োজন। যেই বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকের দিবস সম্পর্কে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের উপর যেই আলোচনা বিষয়ক টপিক সেটা হচ্ছে খাতুনে জান্নাত। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন দাওয়াত ইসলামের মুবাল্লিক হযরত মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন আফতারি। মাশাআল্লাহ মারহাবা, তশরিফ রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাকে খাতুনে জান্নাত কেনই বা বলা হয়? আর দাওয়াত ইসলামীর ধারাবাহিক এই অনুষ্ঠানে আমাদের সমাজ ব্যবস্থায় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়ক এই আলোচনা কেন আজকে চুজ করা হলো, আপনাদের সামনে কেনই বা আমরা উপস্থাপন করছি, আমাদের সমাজের সাথে ইনার জীবনের কি রিলেশন, ইনশাআল্লাহ তদ বিষয়ে আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি মাশাআল্লাহ, সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য মোবারকবাদ। মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিবস আজকে চলছে ওনার উরসে পাক, তাই আজকে আমাদের টপিকস হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সত্তা, তাকে যদি আমরা আদর্শ হিসেবে নেই, আমাদের আইডিয়াল হিসেবে বানিয়ে নেই, প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা একটা প্রশান্তির জীবন লাভ করব, এটাই আমাদের বিশ্বাস। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আপনার প্রারম্ভিক আলোচনা দর্শকদের সামনে একটু পেশ করুন।
আলহামদুলিল্লাহ, রমজানুল মোবারক মাস আমাদের কাছে তশরিফ নিয়ে এসেছে। মাদানী চ্যানেল এই মাসের মধ্যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে এসেছে এবং আজকের এবং রমজান মাসের এই ধারাবাহিক অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা আজ দুদিন ধরে চলে আসছে, ইনশাআল্লাহ চলতেও থাকবে। আজকের যে বিষয়টি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেই দাতনা মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এমন একজন মডেল যে আমাদের সমাজ ব্যবস্থা বলতে গেলে শুরু হয় ঘর থেকে, এবং একজন মাকে কেমন হতে হয়, একজন সন্তানকে কন্যা সন্তানকে সমাজের কতটুকু মর্যাদা দেয়া হয়েছে, এবং একজন কন্যা সন্তান একজন মেয়ে একজন ইসলামী বোন সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে। আজকের আলোচনাতে আজকের যে বিষয়টি আজকে যে টপিকটি নেওয়া হয়েছে এর মধ্যে যদি সত্যিকার অর্থে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এই বিষয়ের উপর গভীরভাবে শুনে এবং অধ্যয়ন করে তো ইসলামকে অনেক সুন্দরভাবে পাবে। অনেকে আছে ইসলাম মুসলমান আমরা আছি কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নেই, জ্ঞান অর্জন করি না, এবং এসব মহামনীষীদের সম্পর্কে আমরা জানি না, বিদায় আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে ট্রেডিশনাল অর্থাৎ যেভাবে দ্বারা বেহাগ আমার মা বাবা দাদা দাদি যেভাবে চলে আসছে সেভাবে আমরা চলি, বিদায় অনেকে মনে করে এটাই ইসলাম। অথচ আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাহজাদী শাহজাদী কোনায়েন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কিভাবে উনি বড় করেছেন, আবার শাদী কোন জায়গায় দিয়েছেন
মাশাআল্লাহ,
এবং ওই পরিবারের থেকে আল্লাহ তাআলা পুরো দুনিয়াবাসীকে কি দিয়েছেন
সুবহানাল্লাহ।
আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পর্কে জানবো, খাতুনে জান্নাত, আর ওনাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতদের রমণীদের সর্দারও বানিয়েছে, এই জন্য ওনাকে খাতুনে জান্নাত বলা হয়
মাশাআল্লাহ।
ওনার দুইজন শাহজাদা হাসানাইন করিমান হাসান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের ব্যাপারে বিশারত এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা জান্নাতের যুবকদের সর্দার হবে
সুবহানাল্লাহ।
তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা যদি আজকে অনুরোধ করব, তার মাদানী চ্যানেল দর্শক শ্রোতা রয়েছেন, আমরা প্রতিদিনের এই অনুষ্ঠানটা খুব গভীরভাবে শুনি, যেহেতু আমরা অনেকে ভাবে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করি। তো কিভাবে করতে পারি, অনেক লম্বা টপিক এবং অনেক লম্বা বিষয়, কিন্তু কিছুটা ধারণা তো আমরা পেতে পারি। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটা ঘর থেকে একটা বাড়ি, বাড়ি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র হয়, যে সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের সর্ব যেটা জিরো পয়েন্ট যেখান থেকে শুরু সেটা হচ্ছে ঘর। যে ঘরের বিষয়টি মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমরা শিখি
মাশাআল্লাহ। মারহাবা মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকুন। আজকের আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আজকে যাদের বিষয়ে আলোচনা আমাদের আলোচনায় আসবে সেটা হচ্ছে ইসলামী বোনদের ব্যাপারে। একজন মা থেকেই সবকিছু আজকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন আমাদের মা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজনই ছিলেন রমণী। আল্লাহ তাআলার দয়া এবং কুদরত যে ওনার মাধ্যমে আজকে পুরো জগতের মধ্যে আমরা আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলহামদুলিল্লাহ। অসংখ্য আদম সন্তান দুনিয়ার মধ্যে রয়েছে, নবীগণ আলাইহিস সালাতু সালামগণ এবং ওলিগণ এভাবে ধারাবাহিকভাবে দুনিয়াতে আগমন করেছেন। তাই আজকে যার বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি খাতুনে জান্নাত, একজন জান্নাতি রমণীদের সর্দার, যে সালাদিন ভাই যেটা আলোচনা করছিলাম যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার বংশীয় স্ট্যাটাসটা কি, এবং তিনি কাদের সহবতে বড় হয়েছেন, ওনার শিক্ষক বা শিক্ষিকা অর্থাৎ উনি শিক্ষা কোত্থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, ওনারও কি ইচ্ছা ছিল না যে পুরো দুনিয়াটা ঘুরে দেখবে, এরকম যেভাবে আমাদের একটা নফসের চাহিদা থাকে, কিন্তু এবার উনি ওনার এটাকে কিভাবে কন্ট্রোল করেছেন, কিভাবে ওনার শৈশব কৈশোর ইত্যাদি জীবন অতিক্রম করে তিনি যৌবনে পদার্পণ করেছেন, এরপর ওনার শাদী হয়েছে, তো তার শুরু থেকে যদি কিছুটা আলোচনা করেন তো আমাদের ইসলামী বোনেরা যারা আমাদেরকে শুনছেন ওনার বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করবে এবং কিরকম ব্যবহার করলে তারা খুব একটা সুন্দর পরিবেশ পাবে, বড় হবে, মাকেও আদব করবে, সম্মান দেখাবে এবং নিজেরাও স্নেহ পাবে, তার বিষয়ে একটু মাদানী ফুলি।
মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা
সুবহানাল্লাহ, সর্বকনিষ্ঠ কন্যা।
এবং যখন কেউ ছিল না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, তখন যিনি সহায় ছিলেন এবং ধন জান মাল সবকিছু উৎসর্গ দিয়ে যিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবসময় উৎসাহ যোগাতেন, উনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ঘরে মা ফাতেমাতুজ্জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন
সুবহানাল্লাহ,
এলানে নবুয়তের 5 বছর পূর্বে
পূর্বে।
এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন ছিলেন ওনার ব্যাপারেও এখানে একটু টপিক আসছে, যেহেতু মা উনি
ওনার মাধ্যমে তো আজকে আমরা খাদিজা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু আনহা
পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একজন বাবা ইসলামের মধ্যে এবং ইসলামের পূর্ব এবং বর্তমানেও একটা জিনিস যেটা সমাজের মধ্যে রয়েছে যে মেয়েদের অধিকার নিয়ে,
আচ্ছা
মহিলাদের অধিকার, মহিলাদের সম্মান, মেয়েদের কন্যা সন্তান হলে, তো এটা সমাজের বিভিন্ন ইতিহাসের মধ্যে রয়েছে যে মেয়েদেরকে কতটুকু অবজ্ঞা করা আগে ইসলামের পূর্বেও এবং ইসলামের পরেও এবং বর্তমান সমাজে। তো আলহামদুলিল্লাহ আজ ওয়াজাল আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহজাদিয়া কোনে যিনি বড় হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে এবং ওনার কোলের মধ্যে বড় হয়েছে, এবং যত প্রশিক্ষণের প্রয়োজন, যত শিক্ষার প্রয়োজন ওখান থেকে পেয়েছে,
সুবহানাল্লাহ।
এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা জান্নাত কে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে কখনো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, আব্বাজান যিনি ইমামুল মুরসালে,
সুবহানাল্লাহ,
একজন মেয়েকে কিভাবে সম্মান দিতে হবে, অর্থাৎ আমি যেটা আরজ করতে চাচ্ছিলাম যে মেয়েদের অধিকার, মেয়েদের সম্মান, মেয়েদেরকে স্নেহ কতটুকু করতে হবে, শিখিয়েছেন যে আপন নিজের কন্যা নিজের মেয়ের জন্য দাঁড়িয়ে যেতেন
মাশাআল্লাহ।
আর বাবাকে কত ভালোবাসতেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনতেন ওনার ঘরে, উনিও দাঁড়িয়ে যেতেন আমার আব্বাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এসেছেন,
তশরিফ এনেছেন, সম্মান দেন, কেমন মা বাবার সম্পর্ক ছিল,
মেয়ের সম্মানে বাবা দাঁড়িয়ে যেতেন, বাবার সম্মানে মেয়েদের
একটা জিনিস, এটাও হয়ে যায় কারো সম্মানে দাঁড়ানো, এটা
ইসলামে বৈধতা রয়েছে,
বৈধতা রয়েছে এবং সুন্নাত,
সুন্নাত তাজিমে দাঁড়ানো,
তাজিমের জন্য
সম্মানার্থে।
আর যাকে যত বেশি ভালোবাসে তাকে সুপর্দ করবে, একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার স্থান বাবার সাথে হয় না, তাকে অন্য কারো ঘরে এক সময় তাকে চলে যেতে হয়, এবং এক পরিবেশ থেকে অন্য পরিবেশে তাকে সুপর্দ করা হয়, তখন মা বাবার একটা ফিকির থাকে, চিন্তা থাকে, আমি আমার এত বছরে লালিত পালিত আমার সব স্বপ্ন সব কষ্ট আমি কার কাছে তুলে দিচ্ছি, এই জন্য অনেক ফিকির করে, চিন্তা করে কার কাছে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সর্বকনিষ্ঠা কন্যা সবচেয়ে বেশি ভালোবাসতেন, ওনাকে নির্বাচিত করেছেন, অনেক প্রস্তাব এসেছে বড় থেকে বড়
দৌলা
সাহাবায়ে কেরাম আলাইহিমুরিদওয়ানের মধ্যে শান মানওয়ালা, এবং যাদের কাছে অনেক ধন সম্পদ তারাও এসেছেন, প্রস্তাব দিয়েছেন, শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে নির্বাচন করেছেন, সাইয়েদানা আলীউল মুরতাদা
রাদিয়াল্লাহু তাআলা
ওয়াজাহুল করিমকে নির্বাচিত করেছেন, এবং এটা আল্লাহ পছন্দ করেছেন, যার কাছে না ছিল যা মোহরানা আদায় করার সামর্থ্য না বিবাহের যা কিছু আছে এগুলি, এবং কখনো কল্পনায় করেন না, অনেকে অনেকে পরামর্শ যে উনি আমি কিভাবে দিতে পারে, আমার কাছে তো আমাকে দিবে, আর আমার সাথে বড় বড় যারা আছে তারা প্রস্তাব নিয়ে গেছেন, কিন্তু না, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা যা অপেক্ষা করেছিলেন যে কখন উনি প্রস্তাব নিয়ে আসবেন, কিন্তু নিচ্ছেন না, ওনার নিজের যে সামর্থ্য সবকিছু মিলে তো কেউ প্রস্তাব আপনি দেন, যখন গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন, শুকর আদায় করলেন এবং এই প্রস্তাবটিকে কবুল করলেন,
সুবহানাল্লাহ।
তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা নিজেই যা কিছু প্রয়োজন বিবাহের খরচে নিজেই এগুলি মা হযরত সাইয়্যিদার
পক্ষ থেকে অভিভাবক হিসেবে
দিয়ে দিয়েছে
মাশাআল্লাহ।
কিন্তু কেমন ছিলেন, নিজের প্রাণ প্রিয় এবং নিজের সব সাথে বেশি ভালোবাসে এরকম একজন কন্যাকে কার কাছে তুলে দিয়েছেন, আমাদের সমাজ কি চায়, আমাদের সমাজ চায় আমার মেয়েকে এমন ভাবে দিবে যে সে ঘর ওখানে গিয়ে কিছু করবে না,
আচ্ছা
এখন আমাদের দেন ওখানে কিছু করবে না, যাতে আমার মেয়ে সেখানে সবগুলো আমাদের কি থাকবে, আমার মেয়ের জন্য খাদেমা থাকবে, সেবক থাকবে, সবকিছু বসে খাবে, এরকম চিন্তাধারা মা বাবার হয়ে থাকে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গুলি থেকে আমরা কি শিক্ষা পাই, যে না সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা দেখা দরকার, যে মেয়ে হোক বা ছেলে হোক তাকে আল্লাহ এবং রসুল কতটুকু খুশি হচ্ছে, তার আখলাক কতটুকু বিশুদ্ধ হচ্ছে, এবং এর দ্বারা, কারণ একজন মানুষের সম্পদ কালকে চলেও যেতে পারে,
সৌন্দর্য চলে যেতে পারে যৌবন চলে যেতে,
কিন্তু মানুষের সবচেয়ে বড় সম্পদ যেটা সে সন্তান, তাকে যদি আমার জীবনে সব সম্পদ দিয়ে যদি আমি গড়ে তুলতে পারি তাহলে আমার মৃত্যুর পরে সেটা
কাজে আসে,
আমার সওয়াব আমার কবরে আমার নাজাতের ওসিলা হতে পারে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা ওই পরিবার থেকে, আমরা শিক্ষা নেই ধন দৌলত নয়, আসল হচ্ছে আখলাক।
আখলাক,
এই আখলাক সমাজকে পরিবর্তনের জন্য আমাদের সমাজ ব্যস্ত, এটা পরিবর্তন আখলাক হচ্ছে সর্বপ্রথম। এবং এটা যদি আমরা দেখি তাহলে দারিদ্রতা যার কাছে কিছুই নেই বা অনেক কিছু আছে কিন্তু তার কাছে কি নেই, চরিত্র নেই, তার কাছে আমি সুপর্দ করে শান্তি পাবে আমার মেয়ে আমার সন্তান আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চিন্তাধারা আমাদেরকে নসিব করুন।
মাশাআল্লাহ। এখানে একটা বিষয় আপনার কাছে আরজ করব যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চয়েস করেছেন আপন কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, কিন্তু বলেন নাই, আশায় ছিলেন যে এনার পক্ষ থেকে একটা প্রস্তাব আসবে। কোন গুণটা ওনার ভিতর ছিল স্পেশাল গুণ যে কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আনহার খুব বেশি পছন্দ করেছেন নিজের মেয়ের জন্য? তো এক্ষেত্রে যদি আমরা আলোচনা করি যে দেখতে পাই আমার বাকিটা তো আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে যারা লালিত পালিত হয়েছেন পুরুষদের মধ্যে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট কাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার দরবারে লালিত পালিত হয়েছেন, তো অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার দরবারে ওনার শিক্ষা দীক্ষা এবং ওনার বড় হওয়া বেড়ে ওঠা সবকিছু ওখানে, আবার এদিকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার এটাও ওখানে, শিক্ষা নিকেতন দুজনের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবার। তো রাসূলুল্লাহ সেজন্য চয়েস করেছেন যে কাকে কার জন্য দিলে ভালো হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের সবকিছু বুঝতেন আলী রাদিয়াল্লাহু তাআলা নো, আদিকে মেয়ে হিসেবে মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তো সেজন্য পছন্দ করেছেন। বাকি অনেক খুবিয়া অনেক ওনাদের ভিতর গুণ তো আছে মাশাআল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তো অনেক গুণ,
অনেক গুণ,
এবং এলেমের দিক দিয়ে যিনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, যে আমি এলেমের শহর, আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সেই শহরের দরজা। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেকগুলো গুণাবলীর মধ্যে একটা গুণাবলী যেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি পছন্দ করতেন, নিজের জন্য পছন্দ করতেন, সেটা হচ্ছে দারিদ্রতাকে মিসকিন হওয়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করেছেন এবং দোয়া করেছেন যে আল্লাহ দুনিয়াতে আমাকে মিসকিন হিসেবে রাখো এবং আমি যখন মৃত্যুবরণ করি তখন আমি যেন মিসকিন হিসেবে থাকি এবং কি আমার দিন মিসকিনদের সাথে আমার সাথে উঠে। তো মিসকিনদের সাথে একটা মহব্বত, গরিবদের সাথে একটা মহব্বত, দরিদ্রদের সাথে যে ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে এটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্থিব সম্পদ বলে তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ তাআলার উপর সবর এবং শুকরের যে বিষয়টা এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা শিখতে পারি। এবং সেটাও একটা দিক যে হযরত সাইয়েদনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মধ্যে এটাও ছিল সবর এবং শুকর, এবং অন্যান্য আরো অনেক বিষয় রয়েছে যা জালাব করতে যেতে অনেক লম্বা সময়। বিশেষ করে যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে উভয় জনে
শিক্ষানিকতন একই,
এই জন্য পছন্দ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ তাআলা এই পরিবার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন।
মাশাআল্লাহ মারহাবা। মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম এবং দেখলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপন জামাতা হিসেবে পছন্দ করেছেন, আর সেই হিসেবে ওনার বিয়ের ব্যবস্থা সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম করেছেন। উপযুক্ত ব্যক্তি যদি পাই, তো উপযুক্ত ব্যক্তির ভিতর উপযুক্ত গুণ যদি আমরা পাই, তো অবশ্যই তাকে চয়েস করতে, তার অফারটা লুফে নিতে আমাদের দেরি না করা উচিত। আর উপযুক্ততা সেটা কি, সেটা হচ্ছে আল্লাহ ও তার রসুলের মহাব্বত, আল্লাহ ও তার রসুলের প্রতি ভয় আনুগত্যতা যার ভিতর আছে, তাহলে সে অবশ্যই আমার মেয়ের যা কিছু অধিকার আছে, আমার মেয়ের যা কিছু চাওয়া পাওয়া আছে সবকিছু প্রতি সে খেয়াল রাখবে। এটাই প্রথমে হচ্ছে দিনদারি, যার ভিতর দিনদারিটা রয়েছে তো তখন বোঝা যাবে যে তার ভিতর বাকি যা দুনিয়াবি কার্যক্রম রয়েছে ইনশাআল্লাহ সে ঠিক মতো সবকিছু পালন করবে। তাই প্রিয় প্রিয় ইসলামী ভাই এবং মাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যখন মেয়ের জন্য পাত্র চয়েস করি, তো আমাদেরকেও আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার এই বৈবাহিক সম্পর্কের দিকে আমাদের একটু খেয়াল করা চাই যে কিভাবে ওনারা দুনিয়াতে ওনাদের বৈবাহিক জীবন যাপন করেছেন, সাথে সাথে ওনারা কি তোহফা দিয়েছেন, যেই উপহার আমাদের জন্য ওনারা রেখে গিয়েছেন, সেই পরিবারের দৃষ্টান্ত আসলেই অতুলনীয়। কিয়ামত পর্যন্ত যেই পরিবারের চর্চা হতে থাকবে, জান্নাতের মধ্যেও যাদের চর্চা হবে, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জিন্দেগী, ওনাদের জীবন এবং ওনাদের যে কুরবানি দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা দিয়েছেন সেটা। তাই আমাদেরকে দুনিয়ার দৌলত নয়, দুনিয়ার সৌন্দর্যতা নয়, দুনিয়ার এই ঐশ্বর্য নয়, আমাদেরকে আসলে দেখা চাই যেই কন্যাকে আমি আমার ছেলের জন্য পুত্রবধূ করে নিয়ে আসছি, তার ভিতর দিনদারি কতটুকু আছে, সে আল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু মহব্বত করে, তার ভিতর পরহেজগারিতা খোদাভীরুতা কতটুকু আছে, অথবা আমার মেয়েকে যেই পাত্রের কাছে আমি পাত্রস্থ করতে যাচ্ছি, তো ছেলেটার ভিতর আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে, সে নামাজের প্রতি কতটুকু সে এটা আদায়ের প্রতি যত্নবান, সাথে সাথে পরের হকের প্রতি কতটুকু যত্নবান, আল্লাহ তার রসুলের হকের প্রতি সে কতটুকু ধ্যান রাখে, সে বিষয়ে আমাদেরকে খেয়াল করা চাই। তাহলে যদি আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য যদি দিনদারিকে যদি প্রাধান্য দেয়, বাকি সবকিছু ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় চলে আসবে। তো এক্ষেত্রে যদি একটু মাদানীফুল আমাদের দর্শকদেরকে দিতেন।
আসলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই জিনিসটা তখন দেখা যায় না। আমরা সর্বপ্রথম দেখি এটাই স্ট্যাটাস
আমার সাথে মিলছে কিনা,
জি আচ্ছা মিল না মিললেও অনেক সময় আমার কাছে, কিন্তু আমার মেয়ে পড়ালেখা একটু বেশি করায়, অনেক সময় মেয়েদের কারণে পড়ালেখার দিকে ইয়া করা হয়, তবে দেখা যায় আমাদের যে পাত্রটা হবে সেটাও যেন এরকম হয়, ডক্টর বা ইঞ্জিনিয়ার কিনা, ব্যবসা বাণিজ্য বিজনেস ইত্যাদি বিভিন্ন কিছু দেখা হয়। তো এটা দেখা তো খারাপ না, দরকার যে আমি আমার মেয়েকে বড় করেছি, আমি কাকে দিচ্ছি, এগুলো দেখা দরকার। যেমন চারটে বিষয়ের ব্যাপারে বলা হয়েছে, এটাকে সমতার জন্য, এটা জরুরি বিষয়,
জি
সমতা রক্ষার জন্য। মনে করেন আমার একজন নেক ফরহেজগার মানুষ, সে একজন যে বেনামাজি সুদ ঘুষের ব্যবসায়ী, সমাজের মধ্যে তার মানে পাপা সাবরের চর্চা, কিন্তু তার একটা স্ট্যাটাস আছে,
আচ্ছা
আর একজন মানুষ তারও খ্যাতি আছে, সে নামাজি, সমাজের মধ্যে তাকে একটা ভালো চোখে দেখা হয়। তো এখন দুটোর স্ট্যাটাস আছে,
একটা সুখ্যাতি,
হ্যাঁ,
আর একটা তার কুকর্মের কুখ্যাতি।
তো এখন যদি এরকম সমতা এটা রক্ষা করা না হয়, তাহলে একজন ভালো ঘরের মেয়ে যেখানে সে শিখেছে নামাজ, কালাম, আল্লাহ ভীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর চলা, হঠাৎ করে ওই সমাজে গিয়ে সেখানে ওই ঘরে গিয়ে তাকে সাথে হবে না। তদ্রুপ একজন খুবই যার কাছে কি নাই ধন সম্পদ কম, যারা পেশাগত ভাবে অনেক নিম্নমানের, পেশাগত একজন ভালো সবকিছু আছে, সৌন্দর্য আছে সবকিছু, এই জন্য ভালোবাসতে পারলো, যে তার ঘরের মধ্যে স্ট্যাটাস অনেক কিছু, কিন্তু তার ঘরে গিয়ে সে তার জিনিসটা কি করতে হবে, এই জন্য যেহেতু বড় হয়েছে যে নিম্ন পেশার লোকের ঘরের মধ্যে, ওখানে উচ্চ পেশা যা, উচ্চ সম্মানবোধ, ম্যানার্স কি, এটাকে অনেক কিছু বুঝবে না, তাহলে পরবর্তীতে পারিবারিক কি হয়, কলহ সৃষ্টি হয়, আমি কাকে নিয়ে আসলাম, প্রথমত খুশি খুশি নিয়ে আসলো, কিন্তু যখন এখানে অ্যাডজাস্ট হয় না তখন বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। এই জন্য ইসলাম কিছু সমতা রক্ষা করার জন্য বলা হয়েছে,
কিন্তু
এই সবকিছুর পেছনে যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে তাকওয়া, এটা কিন্তু দেখা হয় না। আমরা স্ট্যাটাস সবগুলো দেখি এবং দেখাও দরকার, আমি তা বলছি এটাতে যে আমরা দেখবো না, এবং তাকওয়া এটাকে দেখতেই হবে, এবং সাথে সাথে এই জিনিসগুলো আছে যেমন সৌন্দর্যটা, মাল, হাইসিয়ত এবং বংশমর্যাদা, এই তিনটা জিনিসকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। যদি না দেখি সেক্ষেত্রেও সমাজের মধ্যে এবং পরিবারের মধ্যে একটা কলহ সৃষ্টি হয়, কিন্তু যে জিনিসটাকে আমাদেরকে প্রাধান্য দেওয়া দরকার সেটা হচ্ছে কি,
তাকওয়া। তাকওয়া একটা এমন জিনিস যেটা গোপন বিষয়, এবং এই বিল্ডিংটার বাহ্যিকভাবে আমরা অনেক কিছু দেখছি সৌন্দর্যতা, কিন্তু বিল্ডিং এর নিচে যেটা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এটা কিন্তু মানুষের চোখে পড়ে না। তো যেই বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হয়, এটার উপর আপনি অনেক কারো কাজ করেন তো এটা দেখতেও সুন্দর লাগবে, টেকসই হবে, কিন্তু যদি ফাউন্ডেশন দুর্বল হয় তাহলে এটা আপনি যতই কারো কাজ করেন কিছুদিন পরে এটা ভেস্তে যাবে, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাকওয়া আপনি বাহ্যিক যেগুলো কুফুর কথা, সমতার কথা বলেছেন, এগুলো তো অবশ্যই দেখবো, কিন্তু এগুলোর ফাউন্ডেশন হচ্ছে তাকওয়া। যার তাকওয়া মজবুত তাহলে তার বাহ্যিক সৌন্দর্য ইনশাআল্লাহ দীর্ঘস্থায়ী হবে। আর যদি তাকওয়াই দুর্বল হয়, আল্লাহ খোদাভীরুতা, আল্লাহ এবং দিনকে প্রাধান্য দেয়া আর কি, এগুলাকে ভয় করা, শরীর ব্যাপার স্যাপার এগুলাকে, যদি এগুলাকে সে মেনে চলে তাহলে তার বাহ্যিক সৌন্দর্যতা ইনশাআল্লাহ বরকতময় হবে, তার আখলাকের মধ্যে বরকত হবে, সবকিছুতে ইনশাআল্লাহ।
যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মান দেয় তার মধ্যে কি আছে, তাকওয়া আছে।
তাকওয়া আছে
তো ষষ্ঠা তো আল্লাহ এবং তার কাছে সম্মানিত হওয়া, এটাই তো আসল সম্মান। দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে সেটা তো কিছুই না, আল্লাহর কাছে সম্মানিত হতে পারলে সেটা হচ্ছে আসল সম্মান।
সম্মান
তো এটা অর্জন হয় তাকওয়ার মাধ্যমে
ইনশাআল্লাহ।
উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক বাদশার দরবারে গিয়ে সেখান থেকে দানা পড়ে গেছেন, সেটা উঠিয়ে খাচ্ছেন, সব কেউ বললো যে
বাদশার দরবারে
এখানে আপনি এটা করছেন,
আচ্ছা আপনাকে এখানে পেট ভরে নেই?
না পেট ভরে না, না উনিও বাদশা, উনিও তো তখন খলিফাতের
মুসলিমিন
মুসলিমিন ছিলেন, উনি এই কাজ করতেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন যে ধন সম্পদের কারণে এবং এত মর্যাদা আমি এটার জন্য পাই নাই যে আমার কাছে অনেক ধন সম্পদ রয়েছে, আমি খলিফা হয়েছি জানো না, আমার সম্মান, আমরা মুসলমানরা সম্মানিত হয়েছে শুধু ইসলামের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের গোলামের কারণে, এবং সুন্নতে আমি দুনিয়ার গোলামদেরকে দুনিয়ার কুকুরদেরকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করব, এটাই তাকওয়া।
সুবহানাল্লাহ।
এবং
দ্বীনকে প্রাধান্য দেয়া প্রত্যেক কিছু,
এবং সাথে সাথে তাকওয়া দ্বারা কি পায়, যেমন একটা হচ্ছে মাল সম্পদ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এরশাদ করেছেন, ওমাইয়া তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া বলে আল্লাহ তাআলা তার জন্য অনেকগুলো রাস্তা খুলে দেয়,
খুলে দেয়
এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে তার ধারণার বাইরে। এই তাকওয়াটাকে যদি প্রাধান্য দিই তাহলে তার মধ্যে সবকিছু চলে আসছে,
চলে আসছে।
কিন্তু আমরা আমাদের মনের মধ্যে একটা ইয়া হচ্ছে যে ধন সম্পদ কে আমরা বলে যে এটাকে অনেক ধনী হওয়া এবং তার কাছে মাল সম্পদ থাকে, এটাকে মনে করে যে আমরা অনেক বড় কিছু। কিন্তু অনেক ধনী আছে তার কাছে শান্তি নেই,
শান্তি নেই,
তার ধন সম্পদ সবকিছু আছে, তার সামনে অনেক খানা পিনা পড়ে রয়েছে কিন্তু সে খেতে পারে না, তার কাছে অনেক সম্পদ আছে, ঘরে গিয়ে ভালো মতো ঘুমাতে পারে না, তার পরিবারে কলহের কারণে তার
টেনশন
টেনশন, অনেক সময় হার্ট ফেল হয়ে অনেক সে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। আসল শান্তি হচ্ছে যার কাছে, আসল ধনী হচ্ছে আল্লাহ তাআলা যা দিয়েছে তার উপর শুকর আদায় করা, সেটার উপর শুকর আদায় করা। তো এটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আসলে এটা পাওয়া যায় না। তো অনুরোধ করবো আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আমাদের ফ্যামিলিকে যদি সুন্দর করে সমাজ সুন্দর করতে চাই তাহলে বিবাহের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি, যেন আমরা আমাদের মেয়েকে কার কাছে সুপর্দ করি, তার কাছে গিয়ে সে কি নামাজি হবে, নামাজ পড়বে কিনা, পর্দা রক্ষা করবে কিনা, এটা যদি আমরা দেখে আমরা নির্বাচন করে যদি আমরা পাত্রস্থ করি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আজ্জাল তাদের থেকে এমন সন্তান বের হবে যেভাবে যেভাবে হাসনাইন করিমান যাদেরকে জান্নাতে যুবকদের সর্দার বলা হয়, তাদের কিভাবে তারা জীবনযাপন করছে এবং সমাজকে পুরো দুনিয়াকে কি দিয়েছে।
মাশাআল্লাহ মারহাবা। আমরা শুনছি কিভাবে একটা পরিবার গঠন করতে হয়, কিভাবে মেয়েদেরকে আসলে স্বামীর ঘরে কিভাবে চলা দরকার, এই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জাল আমরা আরো মাদিনী ফুল নিব। প্রিয় প্রিয় ইসলামী ভাই মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ইসলামী বোনরা যারা বাবার ঘরে জন্ম নিয়েছে মাদিনী মুন্নিরা, তো এটা বাবার ঘরটা কিন্তু স্থায়ী নয়, কিছুদিনের জন্য তারা ওখানে মেহমান, এরপরে তাদের আসল জীবন যেখানে বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে হয় সেটা হচ্ছে স্বামীর ঘরের মধ্যে। তো এই জীবনের জন্য তাদের প্রস্তুতি কেমন হওয়া চাই, এটার তারবিয়ত এটার শিক্ষা নিকেতন হচ্ছে আসলে মা বাবারই ঘর, মা বাবার এই জীবন থেকে মেয়েরা ইসলামী বোনেরা একটা শিক্ষা নেয় কিভাবে তাদেরকে তাদের স্বামীর ঘরে গিয়ে তাদেরকে বাকি জীবন কাটাতে হবে। তো এক্ষেত্রে ইনশাআল্লাহ সালাউদ্দিন ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আমরা মাদিনী ফুল নিব। তো যে বিষয়টির দিকে আমি যাচ্ছি সেটা হচ্ছে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শাদি দিয়েছিলেন, তো স্বামীর না তেমন কিছু ঐশ্বর্য ছিল না রাখার মতো তেমন কোনো জায়গা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ওনাকে থাকার জায়গা করে দিয়েছেন এবং ওখানের মধ্যেই ওনাদের জীবন যাপন অতিবাহিত হয়েছে। তো যেটার দিকে আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে ইঙ্গিত করলেন যে আমি এখানে আমার মেয়েকে যেভাবে আমি মানে আল্লাহদের বড় করছি, আলালের ঘরে দুলালি, তা স্বামীর ঘরে গিয়ে সে কোনো কিছু করবে না।
আসলে দেখতে আসতেছি সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস, এটা হয়তো টাইম কভার করবে না, জিনিসটা দরকার বেশি, যেটা আমরা সাদির অতটুকু তো পৌঁছে গেছি, কিন্তু এর আগের যে সেই জিনিসটা হচ্ছে যে একজন মেয়েকে যখন আমি শিক্ষা দীক্ষা সবকিছু করাচ্ছে ডিগ্রি নেওয়ার জন্য, তাকে গুনাহের রাস্তায় ছেড়ে দিতে আমাদের এখন কি
দ্বিধা নেই,
কিন্তু তাদেরকে পর্দার শিক্ষা দেয় সেটা আমার জন্য জরুরি। সাথে সাথে পারিবারিক যে কাজকর্ম গুলো,
আচ্ছা
এগুলি যখন অনেক সময় বিবাহের কথাবার্তা তখন বলা হয় আমার মেয়ে কোনোদিন চাও বানায় না, আমার মেয়ে এরকম করে না, আপনারা
চুলা করা যায়
এই কথাটা বলা
লজ্জার বিষয়,
এটা লজ্জার বিষয় এবং এটা না বলা আছে। কারণ একজন ছোট কাল থেকে তাকে এগুলি শিক্ষা দিয়ে এটা মা বাবার এটা অবশ্যই করতে হবে
দায়িত্ব।
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলি শিখিয়েছেন, এবং এগুলি শিক্ষা না দেন যদি আমরা না দিই তাহলে ওই ঘরে গিয়ে সেভাবে কিভাবে ঘরকে সবাইকে যেটা বলে পারিবারিক সম্পর্ক এটা কিভাবে
মেনটেন করবে।
তো সর্বপ্রথম আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের পরিবারের মধ্যে যে জিনিসটা প্রয়োজন, মেয়েদেরকে আমাদেরকে ঘরের কাজকর্ম গুলো ছোট কাল দেখেই একটা একটা মানে এরকম না যে তোমায় করতে হবে,
আনন্দ ছলে
তাদেরকে মহব্বত দিয়ে স্নেহ করে তাদেরকে ছোট ছোট কাজ দিয়ে আস্তে আস্তে এগুলো শিখে ঘরের কাজগুলো শেখানো। কারণ এরা তো চার দেয়ালের মধ্যে থাকবে, তার মানে তাদেরকে বন্দী থাকবে সেটা না, এবং তারাই তার ঘরের মধ্যে প্রথম সন্তানের শিক্ষক শিক্ষিকা আছে মায়ে, তাকে যদি আমরা আগে থেকে ট্রেনিং দিয়ে দিই, মা বাবা ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দেয় ঘরের কাজকার যেটা আছে সেগুলি, এবং দিনদারি ফরহেজগারি পর্দা সবকিছু আগে থেকে শিখিয়ে নিতে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের বরকত অনেকে যখন সাদি এমনি গুনাহের মধ্যে নিজে থাকে, অনেকের মধ্যে গুনা থেকে বাঁচা এগুলো, কিন্তু যখন সাদি করতে যায় তখন ইচ্ছা হয় যে একজন যদি ভালো মেয়ে হয় তাহলে আমার ঘরটা সুন্দর হয়, এরকম খুঁজে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অনেকে আছে যে দাওয়াত ইসলামী থেকে একটা মেয়ে বিয়ে করবো,
আচ্ছা
ইসলামী বন্ধু একটা দেখা যায়, কারণ তাদের হয় এখন থেকে যদি আমি বিয়ে করি তাহলে আমাদের ঘরের পরিবেশটা সুন্দর
সুন্দর
আল্লাহ তাআলার রহমত। এটা তো এটা আমাদের ঘরের মধ্যে তৈরি করা উচিত যে আমাদের যে মেয়েগুলো রয়েছে, আমাদের বোন রয়েছে, আমাদের কন্যাগুলো, এদেরকে ঘরের কাজ আর যেগুলি আছে কাজকর্ম এগুলি শেখানো, রান্না বান্না এগুলি শেখানো, এবং কিভাবে মা বাবাকে ইজ্জত করতে হয়, কিভাবে শ্বশুর বাড়িতে কি করতে হবে যখন বয়স বুঝে আসবে এগুলি শেখানো, এগুলো মা বাবার দায়িত্বের মধ্যে কর্তব্যের মধ্যে একটা
কর্তব্য।
কিন্তু সেটা না করে আমরা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করি তাদেরকে, বয়ফ্রেন্ড এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড তাদেরকে করে পরবর্তীতে গিয়ে তারা সংসারটা টিকে না, কিছুদিন পর সংসারের মধ্যে একটা কি কলহ সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় তাদেরকে এই শিক্ষাও দেওয়া যায় যে আমাদের আমাদের সাথে তোমার সম্পর্ক কিছুদিনে কিন্তু তোমার চিরস্থায়ী সম্পর্ক কোথায়, শ্বশুর
বাড়ি।
কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে মায়ের ক্ষেত্রে মা মেয়েকে এমন ভাবে করে নেয় শেষ পর্যন্ত ও মায়ের কারণে অনেক সময় সংসার ভেঙে যায়।
আচ্ছা
যে তোমার এরকম শিক্ষা দেওয়া থাকলে তোমার মা বাবা হচ্ছে শ্বশুর শাশুড়ি, এখানে তোমাকে থাকতে হবে, তোমার স্বামী হচ্ছে তোমার এগুলো, কিন্তু এগুলো না করে সেখানে এমন শিক্ষা দেওয়া হয়, এমন জেহেন তৈরি করা হয় যে তোমাকে কিছু বললে ফোন করা, এই এগুলো থেকেও আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। এরকম ওই সংসার ভেঙে যে ফিরে আসে সেদিন থেকে শান্তি পায় না, এটা অনেক প্রমাণ আছে।
জি জি,
সংসার সুন্দর হওয়ার জন্য মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা শিক্ষা পাই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এভাবে বড় করেছেন এবং এভাবে দিয়েছেন যে ওখানে গিয়েও কি সংসারকে হাল ধরতে পারে এবং ধরেছেন।
সুবহানাল্লাহ,
তাআলা আমাদেরকে শিক্ষা নেয়া।
আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম কিভাবে একজন ইসলামী বোনকে তার শাশুড়ি বাড়িতে জীবনযাপন করতে হয় এবং ওই ইসলামী বোনকে কিভাবে মা বাবার তরবিয়ত করে মানে প্রশিক্ষিত করে সুন্নতের রঙে রাঙিয়ে বড় করবে। আসলে শিক্ষাটা আমাদেরকে দেওয়া দরকার, মা বাবাকে দেওয়া দরকার, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কোথায় ছেড়ে দিচ্ছি, স্কুলে বা কলেজের মধ্যে ছেড়ে দিচ্ছি, এতটুকুতে আমরা বাস মনে করছি আমরা আমাদের নৈতিক দায়িত্ব, শিক্ষার নৈতিক দায়িত্ব আমরা আদায় করে ফেলেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে এরপর আমার মেয়েকে বা আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়ার হাতে, তাকে কখনো ফেসবুক কিছু শিখাচ্ছে, ইউটিউব কিছু শিখাচ্ছে, বন্ধুরা কিছু শিখাচ্ছে, সে এগুলো দেখে দেখে চ্যানেল দেখে দেখে সে শিখছে কিভাবে তার বৈবাহিক জীবন তাকে অতিবাহিত করতে হবে। সে চায় তার ওই সোশ্যাল মিডিয়া শিক্ষকের শিক্ষায় সে নিজেকে বাকি জীবন অতিবাহিত করতে। তাই আসলে মূল শিক্ষা হচ্ছে যেভাবে কিতাবের মধ্যে বলা হয়েছে যে হেদিনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল বানীন ওয়াল বানাত, মায়ের কোল এটাই হচ্ছে মানে ছেলে মেয়েদের জন্য উত্তম একটা মাদ্রাসা, বিদ্যা নিকেতন, শিক্ষা নিকেতন। তো প্রত্যেকটা জিনিস আমাদেরকে এখানে শেখাতে হবে যে আমার মেয়ে কিভাবে এখানে শিক্ষিত হয়ে পরের ঘরে গিয়ে একটা আমাদের সুনাম উজ্জ্বল করবে এবং ওখানে গিয়ে সে বাকি জীবন কিভাবে সুন্দরভাবে চলবে। তো এক্ষেত্রে আমাদের মা বাবারই এগিয়ে আসা দরকার এবং তাদেরকে সময় দেওয়া দরকার। এখন আমরা তো সময় দেওয়ার সুযোগ না, আমার ব্যবসায়িক জীবন বা আমার চাকরি লাইফ আছে, বা মা এখন মায়েদেরও কিছু সময় আছে। যে আমাদের নিগরানী সুরা খুব সুন্দরই বলেন যে কার কাছে আমি আমার সন্তানকে দিচ্ছি, যেভাবে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তানদেরকে হযরত ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুপর্দ করে দিয়েছেন, উত্তম শিক্ষা নিকেতনে দাখিল করিয়ে দিয়েছেন, প্রবেশ করিয়ে দিয়েছেন, ভর্তি করিয়ে দিয়েছেন। তো ওনারা ওখান থেকে দীক্ষা নিয়ে কেমন আশিকে রসুল হয়েছে, কেমন দিনের জন্য দেশের জন্য দরদ তাদের অন্তরে ছিল, আর তারা সুন্নাত এবং সুন্নিয়তের জন্য আজকে পুরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। তো আমি কার সহবতে কার সংস্পর্শে আমার বাচ্চাকে দিচ্ছি এটাও দেখা দরকার। মা বাবা স্কুলের মধ্যে বা কোনো চাকরির মধ্যে, জবের মধ্যে, ব্যবসার মধ্যে চলে গেল, বাচ্চাকে ঘরের যিনি বুয়া আছে ওনার সহবত সংস্পর্শে দিয়ে দিয়েছেন, বা অন্য জায়গায় আমি আছি জবের মধ্যে, এগুলো দেখার জন্য একজন টিচার আমি রাখলাম, সে তার আন্দাজেও বাচ্চাকে বড় করছে, তার স্বভাবগুলো ওই বাচ্চা ফলো আপ করছে। এখন পরবর্তীতে গিয়ে যখন কোনো সমস্যা হয় তখন আমি ভাগ্যকে দোষারোপ করি। তো এক্ষেত্রে একটু আমাদের দর্শকরা রয়েছেন তাদেরকে একটু মাদানী ফুল দিবেন যে আমাদের কিভাবে বাচ্চাদেরকে বাচ্চাদের শিক্ষা নিকেতন চয়েস করা, এবং বাচ্চারা যখন বড় হয়ে মা বাবা থেকে সবকিছু শিখে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন সেখানে নিজের কর্মগুলাকে যদি কোনো মুসিবত চলে আসে সেগুলোকে কিভাবে তারা বরদাস্ত করবে, কিভাবে এগুলা ফেস করবে।
মা বাবার এতক্ষণ মধ্যে যে আলোচনা করছিলাম আসলে তাদেরকে স্ট্রাগল করা শেখা, বিভিন্ন যে এগুলি শেখানো তাদেরকে
মোকাবেলা করা,
এরকম নয়। তখন তাদের হাতে আধুনিকতার যে জিনিসগুলো এগুলো দিয়ে দেয়া, এগুলির কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাদেরকে বিশেষ করে তাদেরকে কোরআনে পাকের শিক্ষা দেয়,
সুবহানাল্লাহ,
এটা অত্যন্ত জরুরি। এখন আমাদের সমাজে দেখা যায় কোরআনে পাকের শিক্ষাকে এমন করা হয়েছে যে এটা শিখলে শিখলে না শিখলে নেই, এবং এর টিচারও রাখা হয় তাদের মর্যাদাও সেভাবে দেওয়া হয়, এবং আধুনিক শিক্ষার জন্য তার সবকিছু আয়োজন, কিন্তু এই আধুনিকতার কুফল তার পরিণতি আজ সমাজ দেখছে। আর যার ঘরের মধ্যে তাকওয়া পরহেজগার এবং আল্লাহওয়ালা সন্তান আছে, সে যেকোনো অবস্থায় যেকোনো ভাবে সেটাকে মোকাবেলা করে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা না সংসারের মধ্যে কেমন অভাব ছিল, সমস্ত আমরা বলি পুরো দুনিয়ার কোনানের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কি আছে, ওনার শাহাদাতে উনি ঘরে কাজ করা, এটা কেমন হতে পারে? হ্যাঁ, আমার বড় লোক, আমার মেয়ে কিছু করবে না, খাদেম থাকতে হবে, সেবক থাকতে হবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু শাহাদাতে কোনায় ঘরের কাজ নিজে করেছে, হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছে, সমস্ত কাজ করেছে। তো এটা থেকে আমি
আটা নিজে পিষতেন,
আটা নিজে
পানি আনতেন,
শেষ পর্যন্ত বাবার কাছে ফরিয়াদ করলেন যে একটু কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে জানে যে আমি তো বলতে পারবো না, তোমাকে ভালোবাসে যে একটু কি অনেক গুণমতের আছে, এক জায়গাতে একটা খাদে মা যদি মিলে যায় তাহলে ওনার জন্য কি হয়ে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সবাইকে দিলেন, আমরা যদি কোন ক্লান্তি আসে এই অজিফাটা যদি আমরা পড়ি না ইনশাআল্লাহ আমাদের ক্লান্তি দূর হয়ে যাবে।
কোন ধরনের অজিফা?
তসবিহে ফাতেমা, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার করে যে পড়া আমাদের কোন ক্লান্তি চলে আসে ক্লান্তির সময় এটা যদি পড়ি ইনশাআল্লাহ ক্লান্তি দূর হয়ে যাবে। তো এটার দ্বারা কি শিক্ষা? এবং সাথে সাথে এরকম না যে প্রত্যেক পরিবারের মধ্যে কলহ হয় না, সেরকমও না, একটু কি হয়, সামান্য
হালকা পাতলা,
হালকা পাতলা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে গেলেন, তো বলে কোথায়, বলে উনি বাইরে। মানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুঝে গেছে সিচুয়েশন যে
কিছু একটা হয়েছে নাদের মধ্যে,
তো খুঁজতে খুঁজতে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি একটা মসজিদের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে। আচ্ছা, বলে হে মাটির বাবা, তো মাটিওয়ালা আবু তোরাব বলে ডাকলেন, মাটিগুলো জানলেন। কিন্তু বুঝতে দেন, উনিও কি শেখায়ত করেন না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনিও শেখায়ত করেন না স্বামী, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নু কি করেন না,
অভিযোগ করেন না,
অভিযোগ করেন নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসা সুন্দর ভাবে ওদেরকে মিলিয়ে দিয়েছে,
সুবহানাল্লাহ।
সেটা কি কি সুন্দর একে অপরের সাথে মিলিয়ে দিয়েছে,
কি হয়েছে জিজ্ঞেস করেন না,
কি জিজ্ঞেস করেন,
কি বলেছে তুমি, কি বলেছে
আমাদেরকে, আমরা কি করি।
আচ্ছা,
আমাদের হলে আমরা ঘরে প্রথমে, এখন তো ফোনের যুগ, আগে ফোন ছিল না, প্রথমে কানে যুগ সবকিছু বলবো,
জি
এখন তো ফোন করে সবকিছু বলে এরকম এরকম এরকম, তখন মা অথবা বাবা, হ্যাঁ তোমার কি মুখ নাই, তোমার কি এটা নাই, তুমি আমার মেয়েকে
জবাব দাও,
হ্যাঁ
উত্তম জবাব দাও, তুমি
উত্তম জবাব দাও, যদি না পারো আমাদেরকে বলো, আমরা কি অনেক সময় গিয়ে সেখানে ঝগড়াঝাটি, তো একটা আত্মীয় স্বজন হলো এটার জন্য, এটা যদি আমরা সহ্য করতে পারি, সবর করতে পারি, ধৈর্য ধরতে পারি, তাহলে পরিবারটা কি সুন্দর হবে, আমরা একে অপরকে মিলানো, সমঝোতা করে দেয়া, এটা হচ্ছে উত্তম। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় করে এখানে কি এগুলো করে দিয়েছে। এবং এমন এক পরিবার, ওরা কেমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে নিজের খলিজার টুকরা দুজন, যারা জান্নাতের যুবকদের সর্দার, তারা অনেক সময় উপবাস থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছেন, অনেক সময় ছোট বাচ্চা দেখতে কান্না করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে এদেরকে শান্ত করেছেন, নিজের জিহ্বাকে একজন লাগিয়ে দিয়েছেন, কিছুক্ষণ পর একজন কান্না বন্ধ করে দিয়েছেন। তো এটা এটা দ্বারা আমাদের যারা গরিবরা রয়েছেন, যারা দরিদ্র, যারা অনেক মন ছোট করা, তাদের জন্য অনেক বড় শিক্ষা, যে আমাদের মন ছোট করার কোনো কারণ নেই, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দরিদ্রদেরকে ভালোবাসা, এবং সেই দরিদ্রতা আমাদের জন্য সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নয়, লানত নয়, এটা এটার দ্বারা এটা যেন আমরা মনছুট না করি। আর এটা যেন একটা সুসংবাদে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের গরিবদেরকে সাথে রাখবে,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার মত তাওয়াক্কুল করার, এবং সাথে সাথে আমাদের সন্তানদেরকেও যেন আমরা শিক্ষা দিই যে উচ্চ বিলাসী যেন আমরা না বানাই, উচ্চ আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তাদেরকে শিক্ষা দিয়ে তাদের গরিবদেরকে কিভাবে খেদমত করতে শিক্ষা দিই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নাসিব।
আমিন, মাশাআল্লাহ। মাদিন চা দর্শকবৃন্দ, তো একজন ইসলামী বোনকে কিভাবে স্বামীর ঘরের দোষগুলো লুকোতে হবে এবং কিছু সবর করে কিভাবে সওয়াব অর্জন করতে হবে, তার বিষয়ে আমাদের মোবাইল লেগে দাওয়া দিচ্ছেন, আমাদেরকে মাদানী ফুল দিলেন। তো আমাদেরকে আসলে নিজের দোষগুলো লুকানো বা অপরের দোষগুলো লুকানো দরকার, আমরা যদি অপরের দোষগুলো লুকোই তো ইনশাআল্লাহ আজকে আল্লাহ তাআলা দয়া কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের দোষগুলো মানুষের সামনে প্রকাশ হওয়া থেকে, অর্থাৎ এটা কেয়ামতের দিন ফাঁস করা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাই আমাদের সংসার জীবন যেন সুন্দর হয় সে বিষয়ে আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। আমি যদি অপরকে বলি যে আমার স্বামীর অবস্থা এমন, আমার ঘরের শাশুড় শাশুড়ির অবস্থা এমন, তারা এরকম আমার সাথে ঝগড়া করছে, এভাবে করছে, ওভাবে করছে, তো এটা দেখতে শুনতে খারাপ লাগে, এবং মা বাবা অনেক সময় এটা বরদাস্ত করতে পারে না, শেষ পর্যন্ত হয়তো তাদের ভিতর কি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের সমাজের মধ্যে বিচ্ছেদ নীতিটা কিন্তু খুব জোরালো ভাবে জোরদার হচ্ছে, বেড়ে যাচ্ছে, তো এ বিষয়ে আপনি কিছু মাদানী ফুল দিবেন আমাদেরকে।
সত্যিকার এটা আমি আমার একজন বন্ধু সম্পর্ক আছে, এরকম ওনার সব কোয়ালিটি আছে, শুধু একজন মায়ের কারণে, একজন এরকম শিক্ষা দেওয়ার কারণে সে কি জানেন ব্ল্যাকমেল হয়ে যায়, যে একজন স্বামী অনেক কিছু দেখে একজন ছেলে মেয়েকে ঘরে আনে এবং অনেক সময় সবকিছু উজাড় করে দেয়, কিন্তু সেই দুর্বলতাকে সুযোগ করে মা মেয়ের সম্পর্কে, এমন আমার কাছে এরকম ঘটনা তার মেয়ের মা মেয়ের সাথে সম্পর্ক করে ছেলে থেকে সবকিছু নিয়ে, বরঞ্চ উল্টো ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করে, ওই মহারানা সহ আরো সম্পদ অনেক সময় ছেলেকে পুত্র করে চলে আসে, এরকম অনেক ঘটনা ঘটতেছে। তো এটা আসলে আমাদের সমাজে ইসলামী শিক্ষার অভাব, এবং আমরা আমাদের সন্তানদেরকে এগুলি শিক্ষা না দেওয়ার কারণে আজকে এই বিচ্ছেদ গুলো ঘটছে। আমরা যদি সত্যিকার অর্থে ইসলামী শিক্ষা শিক্ষিত করতাম, দিনের শিক্ষা দিতাম, সুন্নতের শিক্ষা দিতাম, তাহলে কখনো হতো না। বিশেষ করে পর্দার ব্যাপারে, এখানে পর্দার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখাতেন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, পর্দা তো এখানে না, কেয়ামত দিবসের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসবে, সবাইকে চোখ নিচু করতে বলবে,
সবাই নিচু করতে বাধ্য,
বাধ্য সবাই চোখ নিচু করে। এই সময় 70,000 হুরের মধ্যে দেখে বিজলির গতিতে জান্নাতের মধ্যে প্রবেশ করা,
পুলসেরাত পার হয়ে যাবে,
পুলসেরাত পার হয়ে যাবে। আমাদের ইসলামী বোনরা অনেকে মনে করে যে পর্দা করা আপনাদের সর্দার হবেন, এরা সর্দার হবেন, আর আমরা বলি আমাদের স্বাধীনতা, আমাদের এটা ওটা, জাহরাদিয়াল্লাহু কিভাবে পর্দা করত। তো এখন ইন্তেকালের পর অনেক জীবনে কেউ দেখেন নাই, শরীরের যে অবয়ব এটা যদি অনুভব করতে পারে,
আচ্ছা লম্বা ছিল না খাটো ছিল না মোটা ছিল,
যদি দেখে, এই জন্য খুব টেনশন,
শঙ্কিত ছিলেন,
শঙ্কিত ছিলেন। ওনার খাদেমা কোথাও সফর গেছে, দেখেছে এইভাবে এভাবে কি আমাদের সমাজের অন্তরায় নয়, যদি অন্তরায় হতো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাজকে এত বড় কিছু উপহার দিয়েছেন, নিজের সন্তানকে উপহার, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা কি পর্দা করেন না? তো পর্দা করে তো অনেককে কোরআন হাদিস কতগুলো রেওয়ায়ত ওনার থেকে পাওয়া যায়। এই জন্য পর্দা কখনো সমাজের অন্তরায় নয়, পর্দার ভিতরে থেকে শরিয়া যেভাবে বলে সেভাবে আমরা যদি চলি আমরা সবকিছুই করতে পারি। একজন মেয়ে, একজন নারী, একজন ইসলামী বোন ব্যবসা বাণিজ্য করতে পারে, শরিয়াত এভাবে তরিকা বলে দিয়েছেন। একজন নারী, একজন ইসলামী বোন চাকরিও করতে পারে। যেমন পর্দার ব্যাপারে যারা প্রশ্নোত্তর রয়েছে, আমিরা আলোচনা দামত বরকা তোমার আলিয়া যে বইটি লিখেছেন, এটা যদি অধ্যয়ন করা হয়, এটা যদি পড়ে, তাহলে একজন নারী, একজন আদর্শ ইসলামী বোন যারা সমাজকে পরিবর্তন করতে পারে, এটা থেকে আমরা শিখি। এবং অনেক ওয়াসওয়াস আছে ঘরের মধ্যে, কিভাবে থাকবো পর্দার জন্য, এটা ওইটা। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ দিয়ে দিয়ে আমিরা আলোচনা দামত বরকাতুল আলিয়া অনেক কিছু এখানে শিক্ষা দিয়েছে।
আসলে আমাদের ইসলামী বোনের মাঝে পর্দার ব্যাপারে কিছু মিসকনসেপশন রয়েছে, ভুল ধারণা রয়েছে যে আমি যদি পর্দা আসলে করি তাহলে আমি সূর্যের আলো আমার গায়ে লাগতে পারবে না, বাতাসও লাগতে পারবে না, এইভাবে আমাকে একদম বন্দী হয়ে থাকতে হবে। আসলে আমিরা আলোচনা যেটা কিতাব যেটা বাংলা হয়েছে আলহামদুলিল্লাহ, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর যদি পড়ে নেই, আসলে পর্দা কি এবং এটার ফজিলত, এটার উপকারিতা দুনিয়াতেও কি আখেরাতেও কি, তাহলে আমাদের জানা হয়ে যাবে এবং নিজেই উদ্বুদ্ধ হবে যে আমাকে পর্দা আসলে করা চায়। মাশাআল্লাহ,
এটার ব্যাপারেও আমরা যদি ইসলামী বোনরা, আলহামদুলিল্লাহ ইসলামী বোনদের মাঝেও দাওয়াত ইসলামের মাদানে কাজ রয়েছে, ইসলামী বোনদের জামেতুল মদিনা রয়েছে, ইসলামী বোনদের এদেরকে যদি আমাদের ঘরের মা বাবা যারা রয়েছেন তাদেরকে, অনেকে বলে আমি কিভাবে শিক্ষা দেবো নিজেরাও জানে না। আসলে তো এখন বলতে গেলে মা বাবাকেও একটা তরবিয়ত নেওয়া দরকার। তো এটার জন্য উত্তম পদ্ধতি হচ্ছে আপনার জন্য একদম সুন্দর, সেটা দাওয়াত ইসলামের সুন্দর মাদানি পরিবেশ, ইসলামী বন্ধুদের ইসলাম আছে এখানে সেখানে আপনি পাঠিয়ে দেন, ইসলামী বন্ধুদের বিভিন্ন তরবিয়তি হালকা হয়, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, নামাজ ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এখানে যদি নিয়মিত আসা যাওয়া করে ইসলামী বোনরা, আলহামদুলিল্লাহ আমিরা আলোচনা দামত বরকাতুল আলিয়া একদম গর্ব করে বলে থাকে যে যদি শরীয়ত অনুমতি দিত যে তাদেরকে বরকার ভিতরে হলেও আমি মাদানী চ্যানেলের মধ্যে দেখাতাম, যে মানে ফরক করা যেন ইসলামী বোনদের মাঝে বেশি মাদানী কাজ নাকি ইসলামী ভাইয়ারা বেশি করতেছে, কার কার দিকে যেটা নেওয়া হয় রিপোর্ট নেওয়া হয় সেটা ইসলামী বোনদের মধ্যে এত মাদানী কাজ
সারা ওয়ার্ল্ডের
মধ্যে আলহামদুলিল্লাহ। এবং তারা আলহামদুলিল্লাহ আজাল তাদের তো আলহামদুলিল্লাহ জেহেন অত্যন্ত, তাদের কোন কাজ তেমন নাই, সামাজিক দায়িত্ব নাই, ইসলাম এমন করে দিয়েছে তাদের দায়িত্ব সবগুলো যেখানে যায়, যখন ঘরে ছিল তখন মা বাবার দায়িত্বে, যখন স্বামীর ঘরে যায় স্বামীর দায়িত্বে, তো এদের তো সবকিছুই। অর্থাৎ মুফতি কাসিম দাওয়াত বরকাতুল আলী উনি একটা কথা বলেন যে অধিকার অধিকার বলে অনেকে চিৎকার করে থাকে, যে অধিকার এটা হয়ে থাকে যে ঘরে বসে সবকিছু পেয়ে যাবো আমি, আমাকে আমার এই অধিকার এদিকে দাও, ঘরে বসে কেউ দিতে পেরেছে তাদের ঘর থেকে বের করেছে, তারা চারিদিকে ঘুরে ঘুরে তাদের কোনো শান্তি নাই, এ নাই, কিন্তু ইসলাম ঘরের মধ্যে তার সবকিছু পৌঁছে, যখন বাপের ঘর বাপের উপর সবকিছু খরচ ভরণ পোষণ সবকিছু বাবা, যখন ওখানে চলে গিয়ে স্বামীর ঘরে স্বামীর উপর দায়িত্ব রয়েছে সবকিছু ভরণ পোষণ সবকিছু মহারানা সহ সবকিছু দেওয়া, আবার নিজের যা ইনকাম যে কোন ইসলামের ব্যবসা করতে চায় শরীয়তের বিরুদ্ধে থেকে তো সে ব্যবসা বাণিজ্য করলো তার যা ইনকাম হলো সেটা আবার স্বামীর মালিক না সেটারও মালিক একদম, তো অধিকার কেমন করে দিয়ে?
এরপরে সন্তান দায়িত্ব নিচ্ছে মায়ের,
সন্তান ইসলামী বোনরা আসলে ইসলামী মোতাবেক যদি চলে আর মা বাবাও যদি চালায় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করা অত্যন্ত সহজ, এবং এটা করার জন্য একটু আমাদের মন মাসে আমি যদি না পারি দাওয়াত ইসলামী আপনাদেরকে দিয়েছে
সময় দিয়েছে
দাওয়াত ইসলামী, কারণ যুগে যুগে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠান, আমি নিজে পারবো না কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ এটা এই যুগের মধ্যে আমাদের জন্য অনেক বড় নিয়ামত যে আমরা দাওয়াত ইসলামীর মতো এত বড় একটা মানে পরিবেশ পেয়েছি, এটা যে আপনার সন্তানদের সন্তান করবো যে আমেদুল মদিনা দারুল মদিনা যেটা সেটা মাদ্রাসুল মদিনাতে পাঠিয়ে দিন, মাদানী চ্যানেল ঘরে ঘরে লাগা ছোট বাচ্চা থেকে শুরু তারা এখান থেকে শিখুক শিখুক, এটা যদি আমরা করি আমাদের জন্য অনেক যে সহজ হবে যে আমরা বিভিন্ন ওলিদের ঘটনা অনেকে আছে না যে মা ফাতেমা আজকে আমরা যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা এর যে ওরসে বাবা এটা অনেকে জানে না কোন তারিখে, অনেকে বলে যে আমাদের প্রতি তোহমত দেয় অপবাদ দেয় এরা শুধু আল্লাহর ওলিদের ইয়া করে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একদম সমস্ত সাহাবায়ে এক একটা দিন নির্ধারণ করে এটা শিক্ষা দেওয়া দরকার আমাদের সন্তানদেরকে
অবশ্যই,
তো আমি বলবো মাদানী চ্যানেল দর্শক শ্রোতাকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিন, এবং রমজানের পরে না ভর্তি হবে
জি জি রমজান
আপনাদের সন্তানদেরকে সেখানে পাঠিয়ে দিন, এবং আপনাদের যারা ছেলেরা এসএসসি পাশ করেছে আমি বললাম এখন এখনো সুযোগ রয়েছে তাদেরকে আমাদের 30 দিনের এক মাসের এতেকাপ চলতেছে সেখানে অনেকগুলো শিক্ষা দিচ্ছে যেগুলি আপনার সন্তানকে শিক্ষা দেওয়া দরকার সেখানে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আজ দরজার তারা সেখান থেকে শিখে, এটা মা বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব আমরা তাদেরকে ক্ষতি করবো না, তো পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে তাদের তারা সমাজের মধ্যে এমন রোল মডেল হবে যে আপনার মনটা খুশি হয়ে যাবে যে আমার সন্তান যেদিন কবর মধ্যে আপনি চলে যান আপনার জন্য দোয়া করেন
মাশাআল্লাহ। দেখতে দেখতে আমরা অনেকক্ষণ সময় পার করে দিয়েছি এবং শেষের দিকে শেষে দুই একটি মাদানী ফোন নিয়ে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আমরা ইতি টানবো। তো আমরা শুনলাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনে জীবনী থেকে যে আমাদেরকে আমাদের জীবন কিভাবে রেডি করতে হবে আমাদের মেয়েদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে সাথে সাথে বাবার সংসারের মধ্যে মেয়ে কিভাবে প্রতিপালিত হবে সাথে সাথে স্বামীর ঘরে গিয়ে তাকে কিভাবে জীবনযাপন করতে হবে এবং নিজের সংসার কিভাবে গোছাতে হবে, যেতে যেতে আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে আপনি বললেন অনেক সময় মেয়ের মানে বাপের পক্ষ থেকে একটু প্রেশার ক্রিয়েট করা হয় সংসারের ক্ষেত্রে, আবার দেখা যায় বরের পক্ষ থেকেও কিন্তু মেয়েকে পুত্রবধূকে প্রেশার ক্রিয়েট করা হয় যে তোমার ঘর থেকে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এটা দিচ্ছে না বিভিন্ন খোটা দেয়া হয়, এর কারণে সংসারের মধ্যে একটা ঝগড়া ঝাঁটি এবং অনৈক্য দেখা দেয়। তো বরের পক্ষ বলেন আর কনের পক্ষ বলেন সবাইকে এটা মেনে নিতে হবে যে পুত্রের জন্য যেটা বউ নিয়ে এসেছি তাদের সংসারে যেন তারা সুখী থাকে, আমরা তো কিছুদিনের জন্য আছি আমরা চলে যাব, আবার মেয়েকে মেয়ের পক্ষে এটা খেয়াল করা দরকার যে মেয়েকে যেখানে দিয়েছি সে যেন সুখী হয়ে ওখানে থাকে এবং তার ইন্তেকাল পর্যন্ত যেন সে ওখানে থাকে সুন্দর আমাদের ইজ্জত আমাদের মান সম্মান রক্ষা করে যেন ওখানে থাকে। এক্ষেত্রে আপনার কাছ থেকে লাস্ট যেটা মাদানি ফুল নিব, কেউ যদি ডিভোর্স দিয়ে বা ডিভোর্স নিয়ে বরের ঘর ছেড়ে পিতার ঘরে বা ভাইয়ের সংসারে চলে আসে এটাকে কি মা বাবা খুব আনন্দের সাথে গ্রহণ করে, ভাই কি খুব আনন্দের সাথে গ্রহণ করে যে আমার বোন ডিভোর্স নিয়ে চলে এসেছে আমার মেয়ে ডিভোর্স নিয়ে চলে এসেছে এবং তার পরবর্তী লাইফ বাবার সংসারে এবং ভাইয়ের সংসারে কেমন হয় এই বিষয়ে একটু যদি দুই এক মিনিট মাদানী ফুল দিতেন?
এটা তো যারা যারা ভুক্তভোগী তারাই বলবে,
তারাই বলবে
যে এটা কখনো সময় আমরা এরকম করে এসেছি আমি এগুলি ইয়া করে না, কিন্তু যখন একজন মেয়ে যখন চলে আসে না বাপের ঘরে তখন তার যে কি কষ্ট তার যে কি বেজ্জতি তার যে ভোগান্তি সেটা একজন মেয়ে যারা এরকম ডিভোর্স নিয়ে ঘরে চলে আসে তারাই বুঝতে পারে,
সবচেয়ে বেশি ভোগান্তি সেখানে মেয়ে
মেয়েরে হয়, এই জন্য যারা ইসলাম বলে তাদেরকে চিন্তা করে আমার যাই হোক না কেন আমি আমার সঙ্গে একজন মেয়ে যদি নিজের স্বামীকে রাজা বানাতে সে কি হবে সে রানী হবে, আর যদি স্বামীকে যদি চাকর বানাচ্ছে সেই চাকরানি হবে, এই জন্য উচিত কি স্বামীর ঘরকে প্রাধান্য দেয়া, এবং সাথে সাথে দুই পরিবারের মধ্যে, একজন শ্বশুর একজন শাশুড়ি, যখন তারা যদি নিজের পুত্রবধূকে নিজের কন্যার মতো মনে করে তাহলে সংসার সুখী, কারণ এটাই গড়ে থাকবে, নিজের কন্যা আরেকজন গড়ে দিয়েছে। এবং এই শাশুড়ি শাশুড়ির কারণে অনেক সময় হয়ে যায় কি, সংসারের মধ্যে বিচ্ছেদের অনেক কিছু হয়ে যায়, কারণ একজন ছেলে মা বাবাকে ইয়া করতে পারে না। এই জন্য শাশুড়ির ভূমিকা অনেক, নিজের পুত্রবধূকে এটাকে সময় দিয়ে, একদম একটা পরিবেশ থেকে এসেছে এখানে অন্য পরিবেশ, তাদেরকে সময় দিয়ে হাতে ঘর শিক্ষা নেয়া, মহব্বত দিয়ে এগুলি সবকিছু গড়ে নেয়া, এটা যদি করতে পারে তাহলে সংসার মধ্যে জিবুস নামে এই শব্দটি
উঠে যাবে,
উঠে যাবে, কমে যাবে।
শরীয়তের মধ্যে সবচেয়ে নিন্দনীয় যেটা কাজ, জায়েজ রাখা হয়েছে সেটা তালা, তো ইসলাম
সেটা হচ্ছে ওই যে একটা মেনে নেয়া, কারণ সেটাকে যদি আমরা দোষ ধরতে পারি, আমি কয়েকটা দোষ ধরতে পারি, কিন্তু যারা সুজন যারা ভালো মানুষ তারা ভালোটাই দেখে।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বরদান করুক। আমাদের যেন দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা এখন ইতি টানবো। তো শেষ যেটা মাদারিফুল আমরা পেলাম আমাদের মোবাইল লিগে দাওয়াতের মাধ্যমে, যে আমরা মেনে নেই, একটু মেনে নেই, ইনশাআল্লাহ মেনে নিলে আমাদের সংসার সুখী হবে এবং পরবর্তী জীবনে আমরা ইজ্জতের সাথে আমরা আমাদের সফলতা দেখতে পাবো। তাই আমাদের সাথেই থাকুন, আমাদের ধারাবাহিক যেটা অনুষ্ঠান, আমাদের সমাজ ব্যবস্থা, প্রতি রাতে ইনশাআল্লাহ রমজানের রাতকে মোবারকময় রাতে আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে এবং একজন মোবাইল লিগে দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আলোচনায় আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথেই থাকুন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী।